জোয়েলের পুস্তক এবং লাওদিকীয় সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট চার্চ সংখ্যা ৩০।
মথিগ্রন্থে মসিহীয় পরিপূর্তিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অন্তিমকালের পথচিহ্ন, বার্তার আনুষ্ঠানিক রূপ লাভের পথচিহ্ন, নয় হগালেরের পথচিহ্নের দুই সাক্ষী, একজন লাওদিকিয়ার প্রতি অভ্যন্তরীণ বার্তার সাক্ষী এবং অন্যজন ইসলামের সন্ত্রাসবাদের বাহ্যিক বার্তার সাক্ষী। নয় হগালেরের পথচিহ্নটি মথিতে ১২টি মসিহীয় পরিপূর্তির মধ্যে দুটির দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। এটি যথার্থ, কারণ নয় হগালেরের মধ্যে দ্বিতীয় স্বর্গদূতের বার্তা অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে সর্বদাই একটি দ্বিগুণতা থাকে। ১৮ জুলাই বিশলা জনমহাকাশ ছিল পঞ্চম পথচিহ্ন, যা আমরা বিবেচনা করেছি। তারপর বিশলা ২৩ সালের জুলাইয়ে মরুভূমির কণ্ঠস্বর ছিল ষষ্ঠ এবং বিশলা ২৪ সালের পুনরুত্থান ছিল সপ্তম। অষ্টম মসিহীয় পরিপূর্তি হল মধ্যরাত্রির আহ্বান।
অষ্টম মসিহীয় পথচিহ্ন হল মধ্যরাত্রির আহ্বান।
এই সবই ঘটল যাতে নবীর বলা কথাটি পূর্ণ হয়, সিয়নের কন্যাকে বলো, দেখ তোমার রাজা তোমার কাছে আসছেন নম্র এবং একটি গাধার উপর, অর্থাৎ গাধার ছানার ওপর সওয়ার হয়ে। মথি ৩১:৪-৫।
পূর্বাভাস।
হে সিয়নের কন্যা, অত্যন্ত আনন্দকর, হে জিরুসালেমের কন্যা, আনন্দধ্বনি কর, দেখ তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি ধার্মিক এবং পরিত্রাণকারী, বিনম্র এবং গাধার উপর গাধার শাবকের উপর আরোহণকারী। জাখারিয়া ৯:৯।
৫০০ বছর আগে প্রভু নবী জাখারিয়ার মাধ্যমে ঘোষণা করেছিলেন, সিয়নের কন্যা অতি আনন্দকর, জিরুসালেমের কন্যা উল্লাসধ্বনিকর, দেখ তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি ধার্মিক এবং পরিত্রাণকারী, তিনি নম্র এবং গাধার পিঠে অর্থাৎ গাধার বাচ্চার পিঠে আরোহণ করে আসছেন। জাখারিয়া ৯:৯। যদি শিষ্যরা বুঝতে পারত যে খ্রিস্ট বিচার ও মৃত্যুর দিকে যাচ্ছেন, তবে তারা এই ভবিষ্যৎবাণী পূর্ণ করতে পারত না।
অনুরূপভাবে মিলার ও তার সহযোগীরা ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিলেন এবং এমন একটি বার্তা দিয়েছিলেন যা অনুপ্রেরণায় পূর্বেই বলে দেওয়া হয়েছিল যে তা পৃথিবীকে দেওয়া হবে, কিন্তু যা তারা দিতে পারতেন না যদি তারা তাদের নিরাশার কথা নির্দেশ করা এবং প্রভু আসার পূর্বে সমস্ত জাতির কাছে প্রচারিত হওয়ার জন্য আরেকটি বার্তা উপস্থাপন করা, সেই ভবিষ্যৎবাণীগুলি সম্পূর্ণরূপে বুঝে ফেলতেন। প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তাগুলি যথাসময়ে দেওয়া হয়েছিল এবং ঈশ্বর তাদের মাধ্যমে যা সম্পন্ন করার উদ্দেশ্য করেছিলেন তা সম্পন্ন করেছিল। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ২:৫।
ঈশ্বরের ভবিষ্যৎবাণীমূলক বাক্য সম্পর্কে ভুল বোঝাবুঝি খ্রিস্টের জেরুসালেমে বিজয়ী প্রবেশের ইতিহাসের সঙ্গেও জড়িত ছিল এবং ১৮৮৪ সালে মধ্যরাত্রির আহ্বানের বার্তার ঘোষণার সমান্তরাল ইতিহাসের সঙ্গেও। ১৪৪,০০০ অবশ্যই তাদের হতাশার দিকে ইঙ্গিত করা ভবিষ্যৎবাণীগুলি বোঝা দরকার। প্রকাশিত বাক্যের ১০ম অধ্যায়ে জোহনকে আগেই বলা হয়েছিল যে ছোট বইটির বার্তা যা তার মুখে মিষ্টি লাগবে তা তেতো হয়ে উঠবে।
ভবিষ্যৎ সম্পর্কে আমাদের ভয়ের কিছুই নেই যদি না আমরা ভুলে যাই সেই পথ যে দিয়ে প্রভু আমাদের পরিচালিত করেছেন এবং আমাদের অতীত ইতিহাসে তার শিক্ষাকে। লাইফ স্কেচেস ১৯০।
অতীতে প্রভুর পরিচালনা অন্যান্য ঈশ্বরীয় বিধানগত কার্যাবলীর মধ্যে এমনভাবে উপস্থাপিত হয়েছে যে সংখ্যার হিসাবের একটি ভুলের ওপর তার হাত আচ্ছাদন করেছিল, কারণ মিলারাইটদের পক্ষে তাদের হতাশা আগেভাগে বুঝে নেওয়া সর্বোত্তম ছিল না। যেমন ক্রুশের সময় নিজেদের হতাশার সব দিক শিষ্যদের আগেই বোঝা তাদের জন্য সর্বোত্তম ছিল না, কিন্তু মধ্যরাতের আহ্বান ঘোষণার ইতিহাসটিকেই স্বর্গের পথে নিয়ে যাওয়া সেই আলো হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এটি এলেন হোয়াইটের একেবারে প্রথম দর্শনেই উল্লেখ করা হয়েছে। ১৪৪,০০০কে শিষ্যদের এবং মিলারাইটদের হতাশা অবশ্যই বুঝতে হবে, সেই আলোকে প্রত্যাখ্যান করা মানেই পথ থেকে পড়ে যাওয়া।
পথের সূচনাস্থলে তাদের পশ্চাতে এক উজ্জ্বল আলো স্থাপন করা ছিল, যেটিকে একজন স্বর্গদূত আমাকে বলেছিলেন মধ্যরাত্রির ক্রন্দন। এই আলোটি সমগ্র পথ জুড়ে দীপ্তি দিত এবং তাদের পদযুগলের জন্য আলো যুগিয়েছিল, যেন তারা হোঁচট না খায়।
যদি তারা যিশুর দিকে চোখ স্থির রাখত, যিনি তাদের ঠিক সামনে থেকে শহরের দিকে নেতৃত্ব দিচ্ছিলেন, তবে তারা নিরাপদ থাকত। কিন্তু অল্প পরেই কেউ কেউ ক্লান্ত হয়ে পড়ল এবং বলল যে শহরটি অনেক দূরে আর তারা আশা করেছিল এর আগেই সেখানে প্রবেশ করবে। তখন যিশু তাদের উৎসাহ দিতেন তার মহিমান্বিত ডান বাহু উঁচু করে, আর তার বাহু থেকে এমন এক আলো বেরিয়ে আসত যা অ্যাডভেন্ট দলের ওপর দোলা দিত, আর তারা চিৎকার করে বলত হাল্লেলুয়া। অন্যরা অবিবেচকভাবে তাদের পেছনের আলোকে অস্বীকার করল এবং বলল যে এতদূর পর্যন্ত তাদেরকে ঈশ্বরই নিয়ে আসেননি, তাদের পেছনের আলো নিভে গেল তাদের পদযুগলকে সম্পূর্ণ অন্ধকারে ফেলে রেখে, আর তারা হোঁচট খেল এবং চিহ্নটি ও যিশুকে আর দেখতে পেল না এবং পথ থেকে পড়ে নিচের অন্ধকার ও দুষ্ট জগতে গিয়ে পড়ল। এলেন জি হোয়াইটের খ্রিস্টীয় অভিজ্ঞতা ও শিক্ষাসমূহ 57।
অষ্টম দিশাচিহ্ন হল মধ্যরাত্রির ডাক, যার প্রতিরূপ খ্রিস্টের বিজয়ময় জিরুসালেমে প্রবেশ।
মধ্যরাত্রির আহ্বানটি তর্কে ততটা নির্ভরশীল ছিল না, যদিও শাস্ত্রের প্রমাণ ছিল স্পষ্ট ও সিদ্ধান্তমূলক। এর সঙ্গে ছিল এমন এক তাড়নময় শক্তি যা আত্মাকে নাড়িয়ে দিয়েছিল। কোনো সন্দেহ ছিল না, কোনো প্রশ্নও ছিল না। খ্রিস্টের বিজয় উৎসব মুখর জিরুসালেমে প্রবেশের সময় উৎসব পালনের জন্য দেশের সর্বত্র থেকে সমবেত হওয়া লোকেরা জলপাই পর্বতে ভিড় করল, আর যখন তারা যারা যিশুকে সঙ্গ দিচ্ছিলেন সেই জনতার সঙ্গে যোগ দিলেন, তখন তারা সেই সময়ের অনুপ্রেরণা ধারণ করলেন এবং ধ্বনিটিকে আরও উচ্চকিত করলেন, প্রভুর নামে যিনি আসেন তিনি ধন্য। মথি অকেরোকেন একইভাবে অবিশ্বাসীরাও যারা অ্যাডভেন্টিস্ট সভাগুলোতে ভিড় করেছিল, কেউ কৌতূহলবশত, কেউ কেবল উপহাস করতে, তারা এই বার্তার সহগামী প্রত্যয়দায়ক শক্তি অনুভব করেছিল। দেখ বর আসিতেছেন, ভব বিশ্বদ্বাণীর আত্মা, খণ্ড 4:25।
শেষকালে জ্ঞানী কুমারী হতে হলে ভবিষ্যৎবাণীর দাবিতে সেই জ্ঞানী কুমারীদের একটি হতাশার সম্মুখীন হওয়া আবশ্যক, যা পাল্টা উপমার বিলম্বের সময়কে সূচনা করে। বিলম্বের সময়ের সেই অভিজ্ঞতা ছাড়া আপনি জ্ঞানী বা মূর্খ কুমারী কোনোটিই নন।
মথি 25:10 উপমাটিও অ্যাডভেন্টিস্ট জনগণের অভিজ্ঞতাকে চিত্রিত করে। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 393।
যেভাবেই হোক, অন্তিম দিনের জ্ঞানী কুমারীদের 1844 সালের 19 এপ্রিলের মতো এক হতাশার অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে, কারণ দৃষ্টান্তটির অভিজ্ঞতাই 1,44,000-এর অভিজ্ঞতা, যাদেরকে জোহন প্রকাশিত বাক্যে কুমারী হিসেবে চিহ্নিত করেছেন। এরা সেই সকল ব্যক্তি যারা নারীদের সঙ্গে কলুষিত হয়নি, কারণ তারা কুমার। এরা সেই সকল ব্যক্তি যারা মেষ শিশুকে যেখানেই তিনি যান অনুসরণ করে। এদেরকে মানুষদের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে ঈশ্বর ও মেষ শিশুর উদ্দেশ্যে প্রথম ফল হিসেবে। প্রকাশিত বাক্য 14:4 খ্রিস্টের কতগুলো দৃষ্টান্তকে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে বলে সরাসরি ও স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। প্রত্যেক দৃষ্টান্তই অক্ষরে অক্ষরে পূর্ণ হবে, কিন্তু 10 কুমারীর দৃষ্টান্ত সম্পর্কে বিশেষভাবে বলা হয়েছে যে এটি অতীতে এবং ভবিষ্যতে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে ও হবে। এটি সেই তৃতীয় স্বর্গদূতের সঙ্গে তুলনা করা হয়েছে, যিনি 1844 সাল থেকে মিখায়েল উঠে দাঁড়ানো এবং মানবজাতির অনুগ্রহের সময় সমাপ্ত হওয়া পর্যন্ত বর্তমান সত্যরূপে থাকবেন।
আমি প্রায়ই 10 কুমারের দৃষ্টান্তের প্রতি নির্দেশিত হই, যাদের মধ্যে 5 জন জ্ঞানী ছিল এবং 5 জন মূর্খ। এ দৃষ্টান্ত অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে এবং পূর্ণ হবে, কারণ এর এই সময়ের জন্য একটি বিশেষ প্রয়োগ আছে এবং তৃতীয় দূতের বার্তার ন্যায় এটি পূর্ণ হয়েছে এবং সময়ের সমাপ্তি পর্যন্ত বর্তমান সত্যরূপে অব্যাহত থাকবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, August 18, 1890।
সময়ের অবসান পর্যন্ত 10 কুমারীর দৃষ্টান্ত বর্তমান সত্য এবং মধ্যরাত্রির আহ্বান অক্ষরে অক্ষরে আবার পূরণ হবে।
একটি জগৎ দুষ্টতায়, প্রতারণায় ও ভ্রান্তিতে, মৃত্যুর ছায়াতেই নিদ্রিত অবস্থায় পড়ে আছে। তাদের জাগিয়ে তুলবার জন্য কারা আত্মার বেদনা অনুভব করছে, কোন কণ্ঠস্বর তাদের কাছে পৌঁছতে পারে? আমার মন ভবিষ্যতের দিকে বহিত হল যখন সংকেত দেওয়া হবে, দেখ বর আসিতেছে, তো মরা তাহার সাক্ষাৎ করিতে বাহির হও। কিন্তু কেউ কেউ তাদের প্রদীপ পুনরায় পূর্ণ করার জন্য তেল সংগ্রহ করতে বিলম্ব করবে এবং তখন অতিমাত্রায় দেরি হয়ে যাবে। তারা উপলব্ধি করবে যে চরিত্র যা সেই তেল দ্বারা প্রতিকায়িত স্থানান্তরযোগ্য নয়। রিভিউ অ্যান্ড হেরল্ড, February 11, 1896।
1,44,000-এর আন্দোলনের দিগন্তে পরবর্তী মাইল ফলকটি হল মধ্যরাত্রির আহ্বান। সেই মাইল ফলকের সঙ্গে এমন নির্যাতনও যুক্ত যা রবিবারের আইন কার্যকর হওয়ার আগেই বিশ্বস্তদের বিরুদ্ধে শুরু হবে। সে নির্যাতনটি যেমন বাহ্যিক তেমনি অভ্যন্তরীণও, এবং অভ্যন্তরীণ নির্যাতনের মধ্যে দুটি স্বতন্ত্র প্রতীক রয়েছে, সেসব প্রতীকের একটি যিহুদা, অন্যটি সানহেদ্রিন।
নবম মসিহীয় পথচিহ্ন হল ৩০টি রৌপ্য মুদ্রার বিনিময়ে বিশ্বাসঘাতকতা।
তখন জিরমীয় নবীর দ্বারা বলা কথা পূর্ণ হল। তিনি বলেছিলেন, তারা ৩০ রৌপ্য মুদ্রা নীল, যার জন্য মূল্য ধরা হয়েছিল, যাকে ইসরায়েলের সন্তানরা মূল্যায়ন করেছিল, আর সেগুলো কুমারের ক্ষেতের জন্য দিল, যেমন প্রভু আমাকে নির্দেশ দিয়েছিলেন। মথি চতুর্দশ ১০।
পূর্বাভাস।
আমি তাদের বললাম, যদি তোমাদের ভাল মনে হয় তবে আমাকে আমার মজুরি দাও, আর না হলে বিরত থাকো। তখন তারা আমার মজুরি হিসেবে ৩০টি রূপার মুদ্রা ওজন করে দিল। প্রভু আমাকে বললেন, তা কুমারের কাছে নিক্ষেপ কর, কি ভালো মূল্য যে দামে তারা আমাকে মূল্য দিল। আমি ৩০টি রূপার মুদ্রা নিয়ে প্রভুর গৃহে কুমারের কাছে তা নিক্ষেপ করলাম। জাখারিয়া ১১:১২-১৩।
যিহুদার বিশ্বাসঘাতকতা মিথ্যা যাজকদের বিশ্বাসঘাতকতার প্রতীক, কারণ ৩০ সংখ্যা যাজকদের বয়সকে নির্দেশ করে। যাজকেরা যারা লেবীয় ও বটে, চুক্তির দূতের দ্বারা সোনা ও রূপোর মতো শোধিত হয়। যিহুদার ৩০টি রৌপ্য মুদ্রা রবিবারের আইনের সময় মিথ্যা যাজকদের শুদ্ধিকরণকে নির্দেশ করে। যদিও যিহুদা ক্রুশবিদ্ধতার ঠিক আগে মারা গিয়েছিল, তবু তা একই দিনেই ঘটেছিল। যিহুদা সানহেদ্রিনের প্রতীক নন, তিনি এমন একজনের প্রতীক যাকে খ্রিস্টের শিষ্যদের মধ্যে গণ্য করা হতো।
খ্রিস্টের শিষ্য হিসেবে আপনি যিশুর অভিষেকেরও শিষ্য ছিলেন। তার বাপ্তিস্মে যে অভিষেক হয়েছিল তা যিশুর নামকে যিশু খ্রিস্ট করে দিল, কারণ খ্রিস্ট অর্থ অভিষিক্ত জন। তখন তার নাম পরিবর্তিত হল, কারণ তখন তিনি এক সপ্তাহের জন্য অনেকের সঙ্গে চুক্তি দৃঢ় করবেন, আর চুক্তিমূলক সম্পর্কের একটি প্রধান প্রতীক হল নাম পরিবর্তন। তার বাপ্তিস্মে যিশু শক্তি দ্বারা অভিষিক্ত হয়েছিলেন। খ্রিস্টের শিষ্য হওয়া মানে আপনি তার বাপ্তিস্মেরও শিষ্য ছিলেন। তার বাপ্তিস্মেই তিনি শক্তি দ্বারা অভিষিক্ত হয়েছিলেন। মথি ১৬:১৮-এ পিতরের উক্তিটি খ্রিস্টীয় ধর্মতত্ত্ব জগতে খ্রিস্টীয় স্বীকারোক্তি নামে পরিচিত। এটি ধর্মতাত্ত্বিক ও পণ্ডিতদের আলোচনার অন্যতম বড় একটি বিষয়। সাধারণত ধর্মতাত্ত্বিক ও পণ্ডিতদের আলোচনায় এমন কিছু চিহ্নিত করা হয় যার কোনো গুরুত্ব নেই, বা থাকলেও তা খুব বই সামান্য। তবে আসল কথা থাকে এই যে, খ্রিস্টধর্মের মতে যিশু যখন অভিষিক্ত হলেন তখনই তিনি মসিহা হলেন।
তিনি তাদের বললেন, কিন্তু তোমরা বল আমি কে? এবং সিমন পিতর উত্তর দিয়ে বললেন, আপনি খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। মথি ১৬:১৬।
পিতরের মূল নামটি সেই সত্যটিকে প্রকাশ করেছিল, কারণ সিমন বার ইয়োনা অর্থ যে পায়রার বার্তা শোনে, যা ছিল তার বাপ্তিস্মের বার্তা। তার বাপ্তিস্ম ৯:১১-এর সাথে মিলে যায়, এবং যিহুদা তাদের প্রতিনিধিত্ব করে যারা কোনো এক সময় ৯:১১ সম্পর্কে বোঝাপড়ার কথা স্বীকার করেছিল, কিন্তু পথে চলতে গিয়ে পথ হারিয়ে ফেলে। যিহুদা সানহেদ্রিনের প্রতীক নয়, কারণ সানহেদ্রিন লাওদিকীয় সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট গির্জার প্রতিনিধিত্ব করে। যিহুদা সানহেদ্রিনের জন্য সাক্ষ্য দিয়েছিল, কিন্তু সানহেদ্রিনের বিদ্রোহের প্রতীকত্ব যিহুদার বিদ্রোহের থেকে ভিন্ন। সানহেদ্রিনের বিদ্রোহ নিম্নলিখিত স্বপ্নে প্রকাশিত হয়েছে।
আমি আমার লেখাগুলো গুটিয়ে নিলাম এবং আমরা যাত্রা শুরু করলাম। পথে অরেঞ্জে আমরা দুটি সভা করলাম এবং প্রমাণ পেলাম যে গির্জা উপকৃত ও উৎসাহিত হয়েছে। আমরাও প্রভুর আত্মায় সতেজ হয়েছিলাম। সেদিন রাতে আমি স্বপ্নে দেখলাম আমি ব্যাটল ক্রিকে আছি, দরজার পাশের কাঁচ দিয়ে বাইরে তাকিয়ে আছি এবং দেখছি দুজন দুজন করে একটি দল বাড়ির দিকে এগিয়ে আসছে। তাদের চেহারা ছিল কঠোর ও দৃঢ় প্রতিজ্ঞ। তাদের আমি ভালোভাবেই চিনতাম এবং তাদের গ্রহণ করতে পার্লারের দরজা খুলতে ফিরলাম, কিন্তু ভাবলাম আরেকবার দেখে নিই। দৃশ্য বদলে গেল। এখন সেই দলটি ক্যাথলিক শোভাযাত্রার মতো লাগছিল। একজনের হাতে ছিল ক্রুশ, আরেকজনের হাতে ছিল একটি বেত। তারা যখন কাছে এলো, যার হাতে বেত ছিল সে বাড়িটিকে ঘিরে একটি চক্কর দিল এবং তিনবার বলে উঠল, এই বাড়ি নিষিদ্ধ ঘোষিত, মালপত্র বাজেয়াপ্ত করতে হবে, তারা আমাদের পবিত্র ধর্মসংঘের বিরুদ্ধে কথা বলেছে। আতঙ্ক আমাকে গ্রাস করল এবং আমি বাড়ির ভেতর দিয়ে দৌড়ে উত্তর দিকের দরজা দিয়ে বেরিয়ে গেলাম, আর নিজেকে একদল লোকের মাঝখানে পেলাম, যাদের মধ্যে কিছুজনকে আমি চিনতাম, কিন্তু বিশ্বাসঘাতকতার ভয়ে তাদের সঙ্গে একটি কথাও বলতে সাহস করলাম না।
আমি এমন একটি নির্জন জায়গা খুঁজতে চেষ্টা করলাম যেখানে আমি কান্তে ও প্রার্থনা করতে পারি, আর যেদিকে ফিরি সেদিকে আগ্রহী অনুসন্ধিৎসু চোখের মুখোমুখি না হতে হয়। আমি বারবার বলতে লাগলাম, আমি যদি কেবল এটা বুঝতে পারতাম, তারা যদি আমাকে বলে দিত আমি কি বলেছি বা কি করেছি।
আমাদের জিনিসপত্র বাজেয়াপ্ত হতে দেখে আমি অনেক কাঁদলাম ও প্রার্থনা করলাম। আমার চারপাশের লোকদের চাউনিতে আমার প্রতি সহানুভূতি বা করুণা আছে কি না পড়ে নিতে চেষ্টা করলাম এবং কয়েকজনের মুখাবয় লক্ষ্য করলাম, যাদের সম্পর্কে মনে হয়েছিল তারা কথা বলে আমাকে সান্ত্বনা দিতেন, যদি না তারা আশঙ্কা করতেন যে অন্যেরা তা লক্ষ্য করবে। আমি ভিড় থেকে সরে যাওয়ার একবার চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পেরে যে আমাকে নজরে রাখা হচ্ছে আমার উদ্দেশ্য গোপন করলাম। আমি উচ্চস্বরে কাঁদতে শুরু করলাম এবং বলতে লাগলাম, যদি তারা আমাকে শুধু বলে দিত যে আমি কি করেছি বা কি বলেছি। একই ঘরে বিছানায় ঘুমিয়ে থাকা আমার স্বামী আমার উচ্চস্বরে কান্না শুনে আমাকে জাগিয়ে দিলেন। আমার বালিশ অশ্রুতে ভিজে গিয়েছিল এবং এক গভীর বিষণ্ণতা আমাকে আচ্ছন্ন করেছিল। টেস্টিমনিজ খণ্ড 1 577-578।
ভবিষ্যৎ দক্তারা তারা যে যুগে বাস করতেন তার চেয়ে শেষ দিনগুলো নিয়ে বেশি বলেন। এই নীতিটি প্রয়োগ করলে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের নেতাদের জন্য একটি অত্যন্ত গম্ভীর প্রশ্ন ওঠে। সিস্টার হোয়াইট তার লেখাগুলো জমা করে ব্যাটল ক্রিকের উদ্দেশ্যে প্রত্যাবর্তন যাত্রা শুরু করলেন। তখন ব্যাটল ক্রিক ছিল কাজের কেন্দ্র, যেমন আজ টাকোমা পার্ক অথবা খ্রিস্টের দিনগুলিতে জেরুজালেম। তিনি তার লেখাগুলি নিয়ে যে সংগ্রামটি চলছিল তা তুলে ধরার পর সফরের জন্য তার লেখাগুলো গুছিয়ে নেন। তার স্বপ্নের প্রেক্ষাপট তার লেখাগুলি সম্পর্কেই। সংগ্রামটি রাইট শহরে ঘটেছিল।
রাইটে থাকা অবস্থায় আমরা 9/11 জন্য আমার পাণ্ডুলিপি প্রকাশনা কার্যালয়ে পাঠিয়েছিলাম, আর সভার বাইরে থাকলে প্রায় প্রতি মুহূর্তই কাজে লাগিয়ে 9/12 জন্য বিষয়বস্তু লিখে নিচ্ছিলাম। রাইটে চার্চের জন্য শ্রম দিতে গিয়ে আমার শারীরিক ও মানসিক শক্তি ভীষণভাবে চাপে পড়েছিল। আমি অনুভব করছিলাম যে আমার বিশ্রাম নেওয়া উচিত, কিন্তু কোনো স্বস্তি বা বিরতির সুযোগ দেখতে পাচ্ছিলাম না। আমি সপ্তাহে কয়েকবার লোকজনের উদ্দেশ্যে বক্তৃতা দিতাম এবং ব্যক্তিগত সাক্ষ্যের বহু পৃষ্ঠা লিখছিলাম। আত্মাদের বোঝা আমার ওপর ছিল এবং আমি যে দায়িত্ব অনুভব করছিলাম তা এতটাই ভারী ছিল যে প্রতি রাতে আমার কেবল কয়েক ঘণ্টা ঘুমই জুটত। এইভাবে বক্তৃতা ও লেখালেখিতে পরিশ্রম করতে করতে আমি ব্যাটল ক্রিক থেকে নিরুৎসাহজনক প্রকৃতির চিঠিপত্র পেলাম। সেগুলো পড়তে পড়তে আমি এক অবর্ণনীয় মানসিক অবসাদ অনুভব করলাম, যা প্রায় অসহনীয় মানসিক যন্ত্রণায় গিয়ে পৌঁছেছিল এবং কিছু সময়ের জন্য আমার জীবন শক্তিকে যেন অবশ করে দিয়েছিল। টানা 3 রাত আমি প্রায় ঘুমোতেই পারিনি। আমার ভাবনা ছিল উদ্বিগ্ন ও বিভ্রান্ত। আমরা যে সহানুভূতিশীল পরিবারের সঙ্গে ছিলাম তাদের এবং আমার স্বামীর কাছ থেকে আমি যথাসম্ভব আমার অনুভূতিগুলো লুকিয়েছিলাম। সকাল সন্ধ্যার পারিবারিক প্রার্থনায় আমি পরিবারের সঙ্গে যোগ দিতাম এবং আমার বোঝা মহান ভারবাহকের ওপর অর্পণ করতে চাইতাম, তবু আমার পরিশ্রম বা মানসিক ভার কেউ জানত না। কিন্তু আমার নিবেদনগুলো এসেছিল যন্ত্রণায় মুচড়ে যাওয়া এক হৃদয় থেকে, আর নিয়ন্ত্রণহীন শোকে আমার প্রার্থনাগুলো ভাঙাচড়া ও অসংলগ্ন হয়ে পড়ত। রক্ত মস্তিষ্কে ছুটে উঠত, বারবার আমাকে টলিয়ে দিত এবং প্রায় পড়েই যেতাম। প্রায় নাক দিয়ে রক্ত পড়ত, বিশেষ করে লিখতে চেষ্টা করার পর। আমাকে লেখালেখি একপাশে রাখতে বাধ্য হতে হয়েছিল, কিন্তু উদ্বেগ ও দায়িত্বের বোঝা ঝেড়ে ফেলতে পারিনি, কারণ আমি উপলব্ধি করছিলাম যে অন্যদের জন্য আমার সাক্ষ্যসমূহ আছে যা আমি তাদের সামনে উপস্থাপন করতে অক্ষম ছিলাম।
আমি আরও একটি চিঠি পেলাম যাতে আমাকে জানানো হলো যে স্বাস্থ্য ইনস্টিটিউট সম্পর্কে আমাকে যা দেখানো হয়েছে তা আমি লিখে দিতে পারা পর্যন্ত 9/12 প্রকাশনা স্থগিত রাখা শ্রেয় মনে করা হয়েছে, কারণ সেই উদ্যোগটির দায়িত্বে যারা ছিলেন তারা তীব্র অর্থাভাবের মধ্যে ছিলেন এবং ভাইদের উদ্বুদ্ধ করতে আমার সাক্ষ্যের প্রভাবের দরকার ছিল। তখন আমি ইনস্টিটিউট সম্পর্কে আমাকে যা দেখানো হয়েছিল তার একটি অংশ লিখে দিলাম, কিন্তু মস্তিষ্কে রক্তের চাপের কারণে সমগ্র বিষয়টি তুলে ধরতে পারিনি। আমি যদি ভাবতাম যে 9/12 এত দীর্ঘকাল বিলম্বিত হবে, তবে কোনো অবস্থাতেই 9/11 অন্তর্ভুক্ত সেই অংশটি পাঠাতাম না। আমি ভেবেছিলাম কয়েকদিন বিশ্রাম নিলে আবার লেখায় ফিরতে পারব, কিন্তু বড় দুঃখে দেখলাম মস্তিষ্কের অবস্থা আমার পক্ষে লেখা অসম্ভব করে তুলেছে।
সাধারণ বা ব্যক্তিগত যে কোনো ধরনের সাক্ষ্য লেখার ভাবনা ত্যাগ করতে হল এবং আমি সেগুলো লিখতে না পারায় লাগাতার মর্মপীড়ায় ভুগেছি।
এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা ব্যাটল ক্রিকে ফিরে যাব এবং রাস্তা কাদাময় ও ভাঙাচোড়া অবস্থায় থাকাকালীন সেখানেই থাকব এবং আমি সেখানে নং-12 সম্পূর্ণ করব। ব্যাটল ক্রিকে তার ভ্রাতৃদের সঙ্গে দেখা করতে, তাদের সঙ্গে কথা বলতে এবং তার জন্য ঈশ্বর যে কাজ করছিলেন তাতে তাদের সঙ্গে আনন্দ করতে আমার স্বামী অত্যন্ত উদ্গ্রীব ছিলেন। আমি আমার লেখাগুলো গুছিয়ে নিলাম আর আমরা যাত্রা শুরু করলাম। টেস্টিমনিস খণ্ড 1 576-577।
পরবর্তীকালে সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট চার্চের নেতৃত্ব, যাকে ব্যাটল ক্রিক এবং যাদের তিনি ভালো চিনতেন দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছিল, একটি ক্যাথলিক শোভাযাত্রায় রূপান্তরিত হল। সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট চার্চের নেতৃত্ব ক্যাথলিক শোভাযাত্রায় পরিণত হল। স্বপ্নে তারা দুইজন করে এলো, একজনের হাতে বেত, আরেকজনের হাতে ক্রুশ। তারা বাড়িটিকে ঘিরে একটি বৃত্ত আঁকল এবং তিনবার ঘোষণা করল, এই বাড়িটি নিষিদ্ধ ঘোষিত, সামগ্রীগুলো বাজেয়াপ্ত করতে হবে, তারা আমাদের পবিত্র ধর্মসংঘের বিরুদ্ধে কথা বলেছে। ব্যাটল ক্রিকের ক্যাথলিক নেতারা যে বাজেয়াপ্ত করেছিল সেই ঘরের সামগ্রী বলতে কি বোঝানো হয়েছে? ক্যাথলিক চার্চের কোন পবিত্র ধর্মসংঘের বিরুদ্ধে কথা বলা হয়েছিল?
আরও সরাসরি বলতে গেলে প্রশ্নটি হতে পারে, ইনকুইজিশনে ক্যাথলিকদের কোন ধর্মীয় সংঘ নেতৃত্ব দিয়েছিল? ইনকুইজিশনের সূচনা হয়েছিল ডমিনিকান সংঘ দিয়ে, জেসুইটরা ইতিহাসে আবির্ভূত হওয়ার আগেই, কিন্তু তারা জড়িত হওয়ার পর নিষ্ঠুরতা ও রক্তপাতকে এগিয়ে নেওয়া সংঘ হিসেবে জেসুইটরাই অগ্রণী হয়ে ওঠে।
সমগ্র খ্রিস্টজগৎ জুড়ে প্রোটেস্ট্যান্ট ধর্ম ভয়ঙ্কর শত্রুদের হুমকির মুখে পড়েছিল। ধর্ম সংস্কারের প্রথম বিজয়সমূহ অতীত হওয়ার পর রোম তার বিনাশ সাধনের আশায় নতুন শক্তি আহ্বান করল। এই সময় জেসুইট সংঘের সৃষ্টি হয়, পোপতন্ত্রের সকল ধ্বজাধারীদের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর, নীতিহীন ও শক্তিশালী। পার্থিব বন্ধন ও মানবিক স্বার্থ থেকে বিচ্ছিন্ন, প্রাকৃতিক স্নেহ মমতার দাবির প্রতি সম্পূর্ণ মৃত, বিচারবুদ্ধি ও বিবেক সম্পূর্ণ স্তব্ধ, নিজেদের সংঘ ব্যতীত তাদের কাছে কোনো নিয়ম বা বন্ধন ছিল না, আর তার ক্ষমতা বিস্তার ছাড়া অন্য কোনো কর্তব্যও ছিল না। খ্রিস্টের সুসমাচার তার অনুগামীদেরকে বিপদের মোকাবিলা করতে ও দুঃখভোগ সহ্য করতে সক্ষম করেছিল। শীত, ক্ষুধা, পরিশ্রম ও দারিদ্র্যে নির্ভীক থেকে, নির্যাতন, যন্ত্র, অন্ধকূপ ও দণ্ডখুঁটির মুখোমুখি হয়েও তারা সত্যের পতাকা উঁচু রাখত। এই শক্তিগুলোর মোকাবিলায় জেসুইটবাদ তার অনুসারীদের মধ্যে এমন এক উগ্রতা সঞ্চার করেছিল যা তাদেরকে অনুরূপ বিপদ সহ্য করতে সক্ষম করেছিল এবং সত্যের শক্তির বিরুদ্ধে প্রতারণার সব অস্ত্র প্রয়োগ করতে উদ্বুদ্ধ করেছিল। তাদের কাছে কোনো অপরাধী এত বড় ছিল না যে তা করা যাবে না, কোনো প্রতারণাই এত নীচ ছিল না যে তা করা যাবে না, কোনো ছদ্মবেশী এত কঠিন ছিল না যে তা ধারণ করা যাবে না। চিরস্থায়ী দারিদ্র ও নম্রতার শপথ নিয়েও তাদের সুচিন্তিত লক্ষ্য ছিল ধনসম্পদ ও ক্ষমতা অর্জন, প্রোটেস্ট্যান্ট ধর্মের পতনে আত্মনিয়োগ এবং পোপি সর্বোচ্চতার পুনঃপ্রতিষ্ঠা।
তাদের সংঘের সদস্যরূপে উপস্থিত হলে তারা পবিত্রতার বেশ ধারণ করত, কারাগার ও হাসপাতাল পরিদর্শন করত, অসুস্থ ও দরিদ্রদের সেবা করত, জগৎ ত্যাগ করেছে বলে দাবি করত এবং সর্বত্র মঙ্গল করে বেড়ানো যিশুর পবিত্র নাম বহন করত। কিন্তু এই নির্দোষ বাহ্যিকতার আড়ালে প্রায় সর্বাধিক অপরাধপূর্ণ ও প্রাণঘাতী উদ্দেশ্য লুকানো থাকত। সংঘের একটি মৌলিক নীতি ছিল যে উদ্দেশ্যই উপায়কে ন্যায্যতা দেয়। এই বিধি অনুযায়ী মিথ্যাচার, চুরি, মিথ্যা শপথ, হত্যা এগুলো কেবল ক্ষমাযোগ্যই নয় বরং প্রশংসনীয়ও ছিল যখন সেগুলো গির্জার স্বার্থে সেবা করত। বিভিন্ন ছদ্মবেশে জেসুইটরা রাষ্ট্রীয় দপ্তরসমূহে অনুপ্রবেশ করেছিল, ক্রমে রাজাদের উপদেষ্টা হয়ে উঠেছিল এবং জাতির নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করেছিল। তারা চাকর হয়ে নিজের প্রভুদের ওপর গুপ্তচর বৃত্তি করত। তারা রাজপুত্র ও অভিজাতদের পুত্রদের জন্য কলেজ এবং সাধারণ মানুষের জন্য বিদ্যালয় স্থাপন করেছিল এবং প্রোটেস্ট্যান্ট পিতামাতার সন্তানদের পোপীয় আচার অনুষ্ঠান পালনে টেনে নেওয়া হতো। রোমীয় উপাসনার যাবতীয় বাহ্যিক জাঁকজমক ও আড়ম্বরকে কাজে লাগানো হয়েছিল মনকে বিভ্রান্ত করতে, চোখ ধাঁধিয়ে কল্পনাকে মুগ্ধ ও বন্দী করতে, এবং এভাবেই যে স্বাধীনতার জন্য পিতৃপুরুষরা পরিশ্রম করেছিলেন ও রক্ত ঝরিয়েছিলেন তা পুত্রদের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হল।
জেসুইটরা দ্রুত ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ল এবং তারা যেখানে যেখানে গেল সেখানেই পোপতন্ত্রের পুনরুজ্জীবন ঘটল।
তাদের আরও বেশি ক্ষমতা দেওয়ার জন্য ইনকুইজিশন পুনঃপ্রতিষ্ঠার একটি পোপীয় ফরমান জারি করা হয়েছিল। ক্যাথলিক দেশগুলোতেও যেভাবে এটি সাধারণ ঘৃণার পাত্র ছিল, তা সত্ত্বেও পোপপন্থী শাসকেরা আবারও এই ভয়াবহ আদালতটি স্থাপন করেছিল এবং এর গোপন কারাগারগুলোতে দিনের আলোর সামনে আনা যায় না এমন নৃশংসতাগুলো পুনরায় সংঘটিত হয়েছিল। অনেক দেশে জাতির শ্রেষ্ঠ সন্তানরা সবচেয়ে নির্মল ও মহৎ সর্বাধিক মেধাবী ও উচ্চশিক্ষিত ধার্মিক ও নিবেদিত প্রাণ যাজক পরিশ্রমী ও দেশপ্রেমিক নাগরিক উজ্জ্বল বিদ্বান প্রতিভাবান শিল্পী দক্ষ কারিগর হাজারে হাজারে নিহত হয়েছিল বা অন্য দেশে পালাতে বাধ্য হয়েছিল। এমনই ছিল সেই উপায়সমূহ যেগুলি রোম ধর্ম সংস্কারের আলো নিভিয়ে দিতে, মানুষের কাছ থেকে বাইবেল কেড়ে নিতে এবং অন্ধকার যুগের অজ্ঞতা ও কুসংস্কার পুনঃস্থাপন করতে আহ্বান করেছিল। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে এবং সেই মহৎ পুরুষদের পরিশ্রমে যাদের তিনি লুথারের উত্তরসূরি হিসেবে উত্থাপন করেছিলেন, প্রোটেস্ট্যান্ট ধর্ম পরাভূত হয়নি। তার শক্তি রাজপুত্রদের অনুগ্রহ বা অস্ত্রশক্তির কাছে ঋণী ছিল না। ক্ষুদ্রতম দেশগুলি সবচেয়ে অনাড়ম্বর ও কম শক্তিধর জাতিগুলিই হয়ে উঠেছিল তার দুর্গ। ছিল ক্ষুদ্র জেনেভা, যার ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত ছিল মহাশক্তিধর শত্রুরা। ছিল উত্তর সাগরের তটবর্তী বালুচরে দাঁড়িয়ে থাকা হল্যান্ড, যে লড়ছিল তখনকার সর্ববৃহৎ ও সর্বাধিক ধনাঢ্য রাজ্য স্পেনের অত্যাচারের বিরুদ্ধে। ছিল শীতল অনুর্বর সুইডেন, যে ধর্ম সংস্কারের জন্য বিজয় অর্জন করেছিল। দ্য গ্রেট কন্ট্রোভার্সি, তেয়ৎস তিয়ৎস তিয়ৎস।
ক্যাথলিক চার্চ মানুষের কাছ থেকে বাইবেল আড়াল করতে যা কিছু করা সম্ভব ছিল সবই করেছে। তারা দাবি করেছে যে তাদের পৌত্তলিক প্রথা ও রীতিনীতি ঈশ্বরের বাক্যের ঊর্ধ্বে। লাউদিকীয় অ্যাডভেন্টিজমের নেতারা এলেন হোয়াইটের রচনাবলী নিয়ে ভিন্ন মতাবলম্বীদের আদালতে টানবেন না, কিন্তু ব্যাটল ক্রিকের নেতা বলে নিজেদের দাবি করা ক্যাথলিকরা তা করবে। ক্যাথলিকবাদের পশুর প্রকৃত সারি হল ধর্মীয় উদ্দেশ্য সিদ্ধ করতে ধর্মনিরপেক্ষ ক্ষমতা ব্যবহার করা। যখন অ্যাডভেন্টিজম তাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে আইনগত ধর্মনিরপেক্ষ ক্ষমতার আশ্রয় নিল, তখন তাদের পবিত্র ব্যবস্থার ফল প্রকাশ পেল।
স্প্যানিশ ইনকুইজিশনের অটোদাফে বিশ্বাসের আচার অনুষ্ঠানগুলোর প্রেক্ষাপটে বেত ও ক্রুশ খ্রিস্টের ক্রুশবিদ্ধতার সঙ্গে সম্পর্কিত প্রতীকী উপাদান হিসেবে দেখা যায়। বেত বলতে কাঁটার মুকুট পরানোর সময় যিশুর হাতে দেওয়া ভুয়া রাজদণ্ডকে বোঝায়, যা রোমান সৈন্যরা তাকে প্রহার করতে ব্যবহার করেছিল। এটি উপহাস, যন্ত্রণা ও অবজ্ঞার প্রতীক।
অটোদাফে শোভাযাত্রায় ক্রুশটি প্রধানভাবে প্রদর্শিত হয়। একটি সবুজ ক্রুশ প্রায়ই কালো ক্রেপে আবৃত ইনকুইজিশনের প্রতীক হিসেবে ব্যবহৃত হতো, যা অনুষ্ঠানের আগের দিন পৃথক প্রস্তুতিমূলক শোভাযাত্রায় বহন করা হতো এবং অনুষ্ঠানের সময় প্রদর্শিত হতো। এটি বিচারপীঠের কর্তৃত্বের প্রতীক ছিল।
প্রোস্ক্রাইবিং অফ গুডস বলতে দোষী সাব্যস্ত ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্তকরণ, জব্দকরণ বা নিষিদ্ধ ঘোষণা বোঝায়। এটি ট্রাইব্যুনালের তহবিল যোগাতে এবং ধর্মদ্রোহিতাকে শাস্তি দিতে ব্যবহৃত ইনকুইজিশনের এক প্রচলিত দণ্ড ছিল। এটি অটোদাফের রায়ে সর্বসমক্ষে ঘোষণা করা হতো, জনসমক্ষে অপমান ও নিবারণকে গুরুত্ব দিতে।
এলেন জি হোয়াইটের রচনাবলী স্পষ্ট ও চূড়ান্তভাবে সেই নেতৃত্বকে নিন্দা করে যারা গাওয়া হচ্ছে এমন দ্রাক্ষাক্ষেত্রের গানকে স্তব্ধ করার প্রচেষ্টায় তার রচনাবলী নিষিদ্ধ করবে। তবে এটি এক অপবিত্র গোষ্ঠীর শেষ পদক্ষেপ। রবিবারের আইন কার্যকর হওয়ার সময় তারা প্রকাশ্যে তাদের চরিত্র প্রকাশ করার ঠিক আগে একটি ক্যাথলিক শোভাযাত্রা সূর্যের প্রতি নতজানু ২৫ জন প্রাচীন লোকের সঙ্গে সাযুজ্যপূর্ণ। পরবর্তী চারটি অনুচ্ছেদের মধ্যে প্রথম অনুচ্ছেদে শেষ দিনে নিজেদেরকে ঈশ্বরের লোক বলে দাবি করা জনগণের কথা উপস্থাপিত হয়েছে। উক্ত অংশ স্পষ্টভাবে শিক্ষা দেয় যে শেষ দিনে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট পাদ্রীরা গির্জাগুলোতে এবং মুক্ত আকাশের নিচে বৃহৎ সমাবেশে সপ্তাহের প্রথম দিন পালন করার প্রয়োজনীয়তা জনগণের কাছে জোর দিয়ে উপস্থাপন করবে।
এই অন্তিম দিনে যারা নিজেদেরকে তার লোক বলে দাবি করে তাদের সঙ্গে প্রভুর বিরোধ রয়েছে। এই বিরোধে দায়িত্বশীল পদে থাকা লোকেরা নেহেমিয়ার অনুসৃত পথের সম্পূর্ণ বিপরীত পথ নেবে। তারা শুধুমাত্র নিজেরাই বিশ্রাম দিনকে উপেক্ষা ও তুচ্ছ করবে না, বরং রীতি ও প্রথার আবর্জনার নিচে তাকে চাপা দিয়ে অন্যদেরও তা পালন করতে না দেওয়ার চেষ্টা করবে।
গির্জাগুলোতে এবং খোলা আকাশের নিচে বড় বড় সমাবেশে যাজক ও প্রচারকেরা লোকদের কাছে সপ্তাহের প্রথম দিন পালন করার প্রয়োজনীয়তা জোর দিয়ে উপদেশ দেবেন। সমুদ্র ও স্থলে বিপর্যয় ঘটছে এবং এসব বিপর্যয় বাড়তেই থাকবে, একটির পরপরই আরেকটি আসবে, আর বিবেকবান বিশ্রাম দিন পালনকারীদের ছোট দলটিকে এমন লোক হিসেবে চিহ্নিত করা হবে যারা রবিবারকে উপেক্ষা করার মাধ্যমে ঈশ্বরের ক্রোধ পৃথিবীর উপর নিয়ে আসছে।
এটি স্পষ্টভাবে সপ্তম দিন অ্যাডভেন্টিস্টদেরকে ঈশ্বরের লোক বলে নিজেদের দাবি করা জনগণ হিসেবে চিহ্নিত করছে, যারা রবিবার পালনকে উৎসাহিত করবে এবং তারা বিবেকবান সাবাত পালকদের ছোট্ট দলটিকে চিহ্নিত করবে। পরবর্তী অনুচ্ছেদে তিনি জোর দিয়ে বলেন যে অতীত যুগগুলোর নির্যাতন পুনরাবৃত্তি হবে। এর আগের অনুচ্ছেদটি শেষ হয়েছিল এই বলে যে তিনি বিবেকবান সাবাত পালক বলে যাদের উল্লেখ করেন তাদের বিপরীতে ঈশ্বরের লোক বলে নিজেদের দাবি করা জনগণকে চিহ্নিত করেছেন। এরপর তিনি অতীতের ইতিহাসগুলো তুলে ধরেন এবং সতর্ক করেন যে সেই ইতিহাসগুলো শেষ দিনগুলোতে পুনরাবৃত্তি হবে। তিনি খুবই স্পষ্ট।
শয়তান এই মিথ্যাকে প্রচার করে যাতে সে বিশ্বকে বন্দী করতে পারে, মানুষকে ভ্রান্তি মেনে নিতে বাধ্য করাই তার পরিকল্পনা। সব ভ্রান্ত ধর্মের প্রচার ও বিস্তারে সে সক্রিয়ভাবে অংশ নেয় এবং ভ্রান্ত মতবাদ চাপিয়ে দেওয়ার প্রচেষ্টায় সে কোনো কিছুতেই থামে না। ধর্মীয় উন্মাদনার ছদ্মাবরণে তার আত্মা দ্বারা প্রভাবিত মানুষরা তাদের সহমানুষের জন্য সবচেয়ে নৃশংস নির্যাতন উদ্ভাবন করেছে এবং তাদের ওপর সবচেয়ে ভয়াবহ যন্ত্রণা আরোপ করেছে। শয়তান ও তার দোসরদের মধ্যে এখনও সেই একই আত্মা কাজ করছে, আর অতীতের ইতিহাস আমাদের দিনেও পুনরাবৃত্ত হবে।
এমন মানুষ আছে যারা মন্দ সাধন করতে তাদের মন ও ইচ্ছাশক্তি স্থির করেছে। তাদের হৃদয়ের অন্ধকার অন্তকোণে তারা ঠিক করে রেখেছে কোন কোন অপরাধ তারা করবে। এরা আত্মপ্রবঞ্চিত। তারা ঈশ্বরের মহৎ ন্যায়ের বিধানকে প্রত্যাখ্যান করেছে এবং তার পরিবর্তে নিজেরাই একটি মানদণ্ড স্থাপন করেছে। সেই মানদণ্ডের সঙ্গে নিজেদের তুলনা করে তারা নিজেদেরই পবিত্র ঘোষণা করে। প্রভু তাদের অনুমতি দেবেন যাতে তাদের হৃদয়ে যা আছে তা প্রকাশ পায়, এবং যারা তাদের নিয়ন্ত্রণ করে সেই অধিপতির আত্মার প্রেরণায় তারা কাজ করতে পারে। তিনি তাদেরকে সুযোগ দেবেন যাতে আইনের দাবিগুলোর প্রতি যারা বিশ্বস্ত তাদের প্রতি আচরণে তারা তার আইনের প্রতি নিজেদের ঘৃণা প্রকাশ করতে পারে। যে উন্মত্ত জনতা খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করেছিল তাদেরকে যে ধর্মীয় উন্মাদনা তাড়িত করেছিল সেই একই আত্মায় তারা চালিত হবে। গির্জা ও রাষ্ট্র একই কলুষিত ঐক্যে একত্রিত হবে।
আজকের গির্জা প্রাচীন ইহুদিদের পদাঙ্ক অনুসরণ করেছে, যারা নিজেদের পরম্পরার জন্য ঈশ্বরের আজ্ঞাসমূহকে একপাশে সরিয়ে রেখেছিল। সে বিধি পরিবর্তন করেছে, শাশ্বত চুক্তি ভঙ্গ করেছে, এবং এখন তখন যেমন ছিল তেমনি অহংকার, অবিশ্বাস ও অবিশ্বস্ততাই ফল হয়েছে। তার প্রকৃত অবস্থা মুশার গীতের এই কথাগুলিতে প্রকাশিত। তারা নিজেদের কলুষিত করেছে, তাদের দাগটি তার সন্তানদের দাগ নয়, তারা এক বিকৃত ও বক্র জাতি। হে মূর্খ ও অবিবেকী জাতি, তোমরা কি এভাবেই সদাপ্রভুকে প্রতিদান দাও? তিনি কি তোমার পিতা নন যিনি তোমাকে ক্রয় করেছেন? তিনি কি তোমাকে সৃষ্টি করেননি ও প্রতিষ্ঠিত করেননি? রিভিউ অ্যান্ড হেরাল্ড, 18 মার্চ 1884।
ভাববাণীর আত্মায় একটির পর একটি অনুচ্ছেদ আছে যেখানে শেষকালের ঈশ্বরের বিশ্বস্তদের ওপর নির্যাতনকে চিহ্নিত করা হয়েছে, এবং তিনি যে আজকের গির্জার কথা বলছেন তা মোটের ওপর খ্রিস্টধর্ম নয়, বরং সেই গির্জা যাকে তিনি বারবার ইহুদি মণ্ডলীর দ্বারা প্রতিকায়িত বলে শনাক্ত করেছেন। তার লেখার ওই স্পষ্ট অনুচ্ছেদগুলোই সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট গির্জাকে সিস্টার হোয়াইটের রচনার ওপর বিধিনিষেধ আরোপের চেষ্টা করতে প্রেরণা জুগিয়েছে, যেমনটি তার স্বপ্ন অত্যন্ত যথাযথভাবে দেখায়। তার লেখার বিরুদ্ধে তাদের পদক্ষেপ ছিল তার ঘরের চোখে পড়ার মতো সম্পদসমূহকে নিষিদ্ধ করা, যে কাজটি করতে উদ্যত হয়েছিল ব্যাটল ক্রিকের সেই নেতারা যারা ক্যাথলিক ধর্মের এক পবিত্র সংঘে রূপান্তরিত হয়েছিলেন। তার লেখার ওপর তাদের আক্রমণ জিরোমিয়ার রচনাবলীর ওপর আক্রমণের মাধ্যমেও উপস্থাপিত হয়েছে। এলেন হোয়াইটের স্বপ্নটি জিরোমিয়ার রচনাবলী পুড়িয়ে ফেলা হওয়ার বিষয়ে একটি দ্বিতীয় সাক্ষ্য।
লাওদিকীয় অ্যাডভেন্টবাদের তৃতীয় প্রজন্মে আপোষ ছিল প্রধানতম বিষয়। তৃতীয় প্রজন্মকে পেরগামোস মণ্ডলীর দ্বারা উপস্থাপিত করা হয়েছে 1919 সালে,
ডাব্লিউ প্রেসকট এর দ্য ডক্ট্রিন অফ ক্রাইস্ট শিরোনামের গ্রন্থের প্রকাশনা থেকে শুরু করে 1957 সালে কোয়েশ্চনস অন ডক্ট্রিনের প্রকাশনা পর্যন্ত একটি রূপান্তর পর্ব চিহ্নিত হয়, যা একটি আলফা প্রকাশনার দ্বারা সূচিত হয়ে একটি ওমেগা প্রকাশনার দ্বারা সমাপ্ত হয়। প্রথম গ্রন্থটি খ্রিস্ট সম্বন্ধে প্রোটেস্ট্যান্ট ধর্মত্যাগী দৃষ্টিভঙ্গির পক্ষে জিহুদা গোত্রের সিংহকে ডাব্লিউ প্রেসকটের প্রত্যাখ্যানকে উপস্থাপন করেছিল। যথার্থই দ্য ডক্ট্রিন অফ ক্রাইস্ট নামে অভিহিত প্রেসকটের গ্রন্থটি মিলারীয় ভাববাণীমূলক বার্তার অন্তঃসার শূন্য করে দিয়েছিল, ফলে ক্যাথলিক ধর্ম এবং ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদ যে শূন্য যীশু সংজ্ঞাকে উপাসনা করে সেটি অবশিষ্ট ছিল। সেই প্রজন্মের শেষ গ্রন্থটি এমন এক পবিত্রীকরণ ও ধার্মিক গণ্যকরণকে সংজ্ঞায়িত করে যা ঈশ্বরের ব্যবস্থা, তার ন্যায়বিচার ও করুণাকে ধ্বংস করে। প্রাচীন ইসরায়েলকে ঈশ্বরের ব্যবস্থার ভাণ্ডার রক্ষক হওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং অ্যাডভেন্টবাদ কেবল ঈশ্বরের ব্যবস্থারই নয় বরং তার ভাববাণীমূলক বাক্যেরও ভাণ্ডার রক্ষক হওয়ার কথা ছিল। 1919 সালে এমন একটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল যা ঈশ্বরের ভাববাণীমূলক বাক্যের প্রতিরক্ষাকে প্রত্যাখ্যান করেছিল এবং তা লাওদিকীয় অ্যাডভেন্টবাদের তৃতীয় প্রজন্মের সূচনাকে চিহ্নিত করেছিল, যে প্রজন্মের পরিসমাপ্তি ঘটে এমন একটি গ্রন্থে যা ঈশ্বরের ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে।
যদি তুমি হৃদয়ের একগুয়েমিকে প্রশ্রয় দাও এবং গর্ব ও আত্মধার্মিকতার কারণে তোমার দোষ স্বীকার না করো, তবে তুমি শয়তানের প্রলোভনের অধীন হয়ে পড়বে। প্রভু যখন তোমার ভুলগুলো প্রকাশ করেন, তখন যদি তুমি অনুতাপ না করো বা স্বীকারোক্তি না দাও, তার বিধান তোমাকে বারবার সেই একই পথে ফিরিয়ে আনবে। তুমি একই প্রকৃতির ভুল করতে থাকবে, প্রজ্ঞার অভাব অব্যাহত থাকবে এবং পাপকে ধার্মিকতা আর ধার্মিকতাকে পাপ বলবে। এই শেষ দিনগুলোতে যে অসংখ্য প্রতারণা প্রবল হবে তা তোমাকে ঘিরে ধরবে আর তুমি নেতা পাল্টাবে, অথচ বুঝতেও পারবে না যে তুমি তা করেছ। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 16 ডিসেম্বর 1890।
পারগামোস, তৃতীয় গির্জা, থায়াতিরায় পোপীয় গির্জায় নিয়ে গেল, যা চতুর্থ প্রজন্ম, যখন 25 জন পুরুষ থায়াতিরার কর্তৃত্বের প্রতীকের সামনে নত হয়।
প্রারম্ভিক উপনিবেশকারীদের গৃহীত যে বিধান শুধু গির্জার সদস্যদেরই ভোট দিতে বা নাগরিক সরকারের কোনো পদে অধিষ্ঠিত হতে দেওয়া, তা চরমভাবে ক্ষতিকর পরিণতি ডেকে এনেছিল। রাষ্ট্রের বিশুদ্ধতা রক্ষার উপায় হিসেবে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, কিন্তু এর পরিণাম হল গির্জার ভ্রষ্টতা। ভোটাধিকার ও পদলাভের শর্ত যখন ধর্ম স্বীকারোক্তি হয়ে দাঁড়াল, তখন অনেকে শুধু জাগতিক স্বার্থের তাগিদে হৃদয়ের কোনো পরিবর্তন ছাড়াই গির্জার সঙ্গে যুক্ত হল। ফলে গির্জাগুলি অনেকাংশে অরূপান্তরিত ব্যক্তিদের দ্বারা গঠিত হয়ে পড়ল। আর এমনকি যাজকবর্গের মধ্যেও এমন লোক ছিল যারা শুধু মতবাদগত ভ্রান্তিই পোষণ করত না, পবিত্র আত্মার নবীকরণকারী শক্তি সম্পর্কেও অজ্ঞ ছিল। এভাবে আবারও প্রমাণিত হল রাষ্ট্রের সহায়তায় গির্জাকে গড়ে তোলার চেষ্টা এবং যিনি ঘোষণা করেছিলেন আমার রাজ্য এই পৃথিবীর নয়, তার সুসমাচারকে সমর্থনের জন্য ধর্মনিরপেক্ষ শক্তির কাছে আবেদন, এই সব কিছুর অনিষ্টকর ফল, এমন ফল যা কনস্টান্টাইনের যুগ থেকে বর্তমান পর্যন্ত গির্জার ইতিহাসে বারবার প্রত্যক্ষ করা হয়েছে। জোহন 18:9। গির্জা ও রাষ্ট্রের সংযুক্তি তার মাত্রা যতই সামান্য হোক, বাহ্যত মনে হতে পারে যে এতে পৃথিবী গির্জার কাছে আসে, কিন্তু বাস্তবে এতে গির্জাই পৃথিবীর কাছে চলে আসে। মহাবিতর্ক 29।
চার্চের সঙ্গে রাষ্ট্রের ঐক্য তার মাত্রা যতই সামান্য হোক না কেন, বাহ্যত এটি পৃথিবীকে চার্চের আরও কাছে আনছে বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি কেবল চার্চকেই পৃথিবীর আরও কাছে নিয়ে আসে। 1977 সালের 18 মে বার্ট বি বিচ চার্চের উত্তর ইউরোপ পশ্চিম আফ্রিকা ডিভিশনের একজন পরিচালক এবং আন্তঃচার্চ সম্পর্কের সঙ্গে যুক্ত রোমে একটি দলীয় সাক্ষাতে খ্রিস্টবিরোধী পোপ পল ষষ্ঠকে সোনার আবরণযুক্ত একটি পদক উপহার দেন। এটি ছিল কনফারেন্স অফ সেক্রেটারিজ অফ ওয়ার্ল্ড কনফেশনাল ফ্যামিলিজের এক বৈঠকের অংশ। ঘটনাটি অ্যাডভেন্টিস্ট রিভিউ 11 আগস্ট 1957-তে প্রতিবেদিত হয়েছিল এবং রিলিজিয়াস নিউজ সার্ভিস উল্লেখ করেছিল যে কমান্ডিত জিনস ট্যাবলেট প্রথমবারের মতো কোনো আনুষ্ঠানিক এসডিএ প্রতিনিধি কোনো পোপের সঙ্গে সাক্ষাৎ।
যারা পবিত্র শাস্ত্র থেকে কিছু কমায় বা তাতে কিছু যোগ করে, তাদের ওপর প্রভু অভিশাপ ঘোষণা করেছেন।
মহান আমি যে আছি স্থির করেছেন বিশ্বাস ও শিক্ষার মানদণ্ড কী হবে, এবং তিনি স্থির করেছেন যে বাইবেল হবে প্রতিটি পরিবারের বই। ঈশ্বরের বাক্যে অটল যে চার্চ, তা রোম থেকে এমনভাবে পৃথক যে কোনো পুনর্মিলন সম্ভব নয়। প্রোটেস্টান্টরা একসময় এভাবেই এই মহাধর্মত্যাগী চার্চ থেকে পৃথক ছিল, কিন্তু তারা তার আরও কাছাকাছি এসে দাঁড়িয়েছে এবং এখনও রোমান চার্চের সঙ্গে পুনর্মিলনের পথে রয়েছে। রোম কখনো বদলায় না, তার নীতিগুলোর একটুও পরিবর্তন হয়নি। প্রোটেস্ট্যান্টদের সঙ্গে নিজের যে ব্যবধান, রোম তা কমায়নি, এগিয়ে এসেছে প্রোটেস্ট্যান্টরাই। কিন্তু এতে আজকের প্রোটেস্ট্যান্টবাদ সম্পর্কে কী বোঝা যায়? বাইবেলের সত্যকে প্রত্যাখ্যান করাই মানুষকে অবিশ্বাসের দিকে নিয়ে যায়। যে চার্চ পশ্চাদপসরণ করে, সেই নিজেদের ও পোপতন্ত্রের মধ্যে যে দূরত্ব, তা কমায়।
লুথার, ক্র্যানমার, রিডলি, হুপার এবং সত্যের জন্য শহীদ হওয়া হাজারো মহৎ মানুষের মতো ব্যক্তিরাই প্রকৃত প্রোটেস্ট্যান্ট। তারা সত্যের বিশ্বস্ত প্রহরীর মতো দাঁড়িয়েছিলেন, ঘোষণা করেছিলেন যে প্রোটেস্ট্যান্ট ধর্মের পক্ষে রোমানবাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়, বরং পোপতন্ত্রের নীতিমালা থেকে পূর্ব আর পশ্চিম যত দূরে ততটাই দূরে থাকা আবশ্যক। এমন সত্যের সমর্থকেরা অধর্মের মানুষের সঙ্গে যেমন সামঞ্জস্য স্থাপন করতে পারেন না, তেমনই খ্রিস্ট ও তার প্রেরিতেরাও পারেননি। প্রাচীন যুগে ধার্মিকেরা অনুভব করতেন যে রোমের সঙ্গে মেলামেশা করা অসম্ভব, এবং যদিও এই ভ্রান্ত মতব্যবস্থার বিরুদ্ধে তাদের বিরোধিতা সম্পদ ও প্রাণের ঝুঁকি ডেকে আনত, তবু তারা বিচ্ছিন্নতা বজায় রাখার সাহস দেখিয়েছিলেন এবং পুরুষোচিতভাবে সত্যের জন্য সংগ্রাম করেছিলেন। তাদের কাছে বাইবেলের সত্য, ধন সম্পদ, সম্মান এমনকি প্রাণের চেয়েও প্রিয় ছিল। অন্ধবিশ্বাস ও মিথ্যা কূটতর্কের স্তূপের নিচে সত্য চাপা পড়ে থাকতে তারা সহ্য করতে পারতেন না। তারা ঈশ্বরের বাক্য হাতে তুলে নিয়েছিলেন এবং জনগণের সামনে সত্যের পতাকা উঁচু করেছিলেন। সাহসের সঙ্গে ঘোষণা করেছিলেন, বাইবেল মনোযোগ দিয়ে অনুসন্ধান করে যা ঈশ্বর তাদের কাছে প্রকাশ করেছিলেন। ঈশ্বরের প্রতি তাদের বিশ্বস্ততার জন্য তারা নির্মমতম মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু তাদের রক্তের বিনিময়ে তারা আমাদের জন্য যে স্বাধীনতা ও অধিকার অর্জন করেছিলেন, আজ যারা নিজেদের প্রোটেস্ট্যান্ট বলে দাবি করেন, তাদের অনেকেই সেগুলো সহজেই অশুভ শক্তির হাতে সমর্পণ করছেন। কিন্তু আমরা কি এই মহামূল্য দিয়ে অর্জিত অধিকারগুলো সমর্পণ করব? স্বর্গের ঈশ্বরকে কি আমরা অপমান করব? এবং তিনি যখন আমাদের রোমীয় জোয়াল থেকে মুক্ত করেছেন, তখন কি আবার নিজেদের এই খ্রিস্টবিরোধী শক্তির দাসত্বে সঁপে দেব? নিজস্ব বিবেকের নির্দেশ অনুসারে ঈশ্বরকে উপাসনা করার অধিকার, আমাদের ধর্মীয় স্বাধীনতা স্বাক্ষর করে ত্যাগ করে কি আমরা আমাদের অধঃপতন প্রমাণ করব?
লুথারের কণ্ঠস্বর, যা পর্বত ও উপত্যকায় প্রতিধ্বনিত হয়েছিল, যা ইউরোপকে যেন ভূমিকম্পের মতো কাঁপিয়ে দিয়েছিল, তা যিশুর মহৎ প্রেরিতদের এক বাহিনীকে আহ্বান করেছিল, আর যে সত্যের পক্ষে তারা সমর্থন করেছিলেন, তা চিতার কাঠ, নির্যাতন, কারাগার, মৃত্যু কিছু দিয়েই স্তব্ধ করা যায়নি। এবং আজও শহীদদের সেই মহৎ বাহিনীর কণ্ঠস্বর আমাদের জানিয়ে যাচ্ছে যে রোমের ক্ষমতাই শেষকালের ভবিষ্যৎবাণীকৃত ধর্মত্যাগ, সেই অধর্মের গোপন রহস্য যা পৌল তার যুগেই কার্যকর হতে শুরু করেছে বলে দেখেছিলেন। রোমান ক্যাথলিক ধর্ম দ্রুত প্রভাব বিস্তার করছে, পোপতন্ত্র বৃদ্ধি পাচ্ছে, আর যারা সত্য শুনতে তাদের কান ফিরিয়ে নিয়েছে, তারা তার প্রতারণামূলক উপকথার প্রতি কর্ণপাত করছে। পোপীয় উপাসনালয়, পোপীয় কলেজ, সন্ন্যাসিনীদের আশ্রম ও মঠের সংখ্যা বাড়ছে, আর প্রোটেস্ট্যান্ট বিশ্ব যেন ঘুমিয়ে আছে। প্রোটেস্ট্যান্টরা সেই পার্থক্যের চিহ্ন হারিয়ে ফেলছে যা তাদেরকে জগতের থেকে পৃথক করেছিল, এবং তারা নিজেদের ও রোমের ক্ষমতার মধ্যে দূরত্ব কমিয়ে দিচ্ছে। তারা সত্য শোনা থেকে তাদের কান ফিরিয়ে নিয়েছে। ঈশ্বর তাদের পথের ওপর যে আলো ছড়িয়ে দিয়েছেন, তা গ্রহণ করতে তারা অনিচ্ছুক, এবং সেই কারণেই তারা অন্ধকারের দিকে যাচ্ছে। রোমানপন্থীরা ও তাদের সহযোগীদের পক্ষ থেকে অতীতের সেই নিষ্ঠুর অত্যাচারের পুনরুজ্জীবন হবে, এই ভাবনাটিকে তারা তাচ্ছিল্যের সঙ্গে উড়িয়ে দেয়। ঈশ্বরের বাক্য যে এমন এক পুনরুজ্জীবনের সম্পূর্ণ ভবিষ্যৎবাণী করেছে, তা তারা মানতে চায় না, এবং শেষকালে ঈশ্বরের লোকেরা যে নির্যাতন ভোগ করবে, তাও স্বীকার করতে রাজি নয়। যদিও বাইবেল বলে ড্রাগন সেই স্ত্রীর ওপর ক্রোধে উন্মত্ত হল এবং ঈশ্বরের আজ্ঞাগুলি পালন করে ও যীশুখ্রিস্টের সাক্ষ্য ধারণ করে এমন তার অবশিষ্ট সন্তানদের সঙ্গে যুদ্ধ করতে গেল।
পোপতন্ত্র হল মানব স্বভাবের ধর্ম, এবং মানব সমাজের বৃহৎ অংশ এমন এক মতবাদকে ভালোবাসে যা তাদের পাপ করতে দেয়, তবু পাপের পরিণতি থেকে মুক্তি দেয়। মানুষের কোনো না কোনো ধর্ম থাকা চাই, আর মানুষের নির্মিত তবু ঈশ্বরীয় কর্তৃত্ব দাবি করা এই ধর্ম ইন্দ্রিয়পরায়ণ মনে মানায়।
যারা নিজেদের জ্ঞানী ও বুদ্ধিমান মনে করে তারা অহংকারে ধার্মিকতার মানদণ্ড দশ আজ্ঞা থেকে মুখ ফেরায় এবং মনে করে ঈশ্বরের পথ অনুসন্ধান করা তাদের মর্যাদার সঙ্গে সঙ্গত নয়। অতএব তারা মিথ্যা পথে, নিষিদ্ধ পথে পা বাড়ায়, আত্মনির্ভর, আত্ম অহংকারী হয়ে ওঠে, পোপের আদলে, যীশু খ্রিস্টের আদলে নয়। তাদের চাই এমন ধর্মের রূপ যেখানে আধ্যাত্মিকতা ও আত্মসংযমের দাবি সবচেয়ে কম, আর অপবিত্র মানব জ্ঞান তাদেরকে পোপতন্ত্রকে ঘৃণা করতে উদ্বুদ্ধ করে না বলে স্বভাবতই তারা তার বিধান ও মতবাদের দিকে আকৃষ্ট হয়। তারা প্রভুর পথে চলতে চায় না, তারা নিজেদের এতটাই আলোকিত মনে করে যে প্রার্থনা ও বিনয়ের সঙ্গে তার বাক্য সম্পর্কে সুবিবেচিত জ্ঞান নিয়ে ঈশ্বরকে খুঁজতে চায় না। প্রভুর পথ জানতে আগ্রহ না থাকায় তাদের মন বিভ্রমের জন্য সম্পূর্ণ উন্মুক্ত, মিথ্যাকে গ্রহণ ও বিশ্বাস করতে সদা প্রস্তুত। সবচেয়ে অযৌক্তিক, সবচেয়ে অসঙ্গত মিথ্যাগুলোকেও সত্য বলে তাদের ওপর চাপিয়ে দিলে তারা তা মেনে নিতে প্রস্তুত।
শয়তানের প্রতারণার শ্রেষ্ঠ সৃষ্টি হল পোপতন্ত্র, এবং যেমন প্রমাণিত হয়েছে যে মহাবৌদ্ধিক অন্ধকারের একসময় রোমান ক্যাথলিকবাদের অনুকূলে ছিল, তেমনই প্রমাণিত হবে যে মহাবৌদ্ধিক আলোর এক সময়ও তার ক্ষমতার পক্ষে সহায়ক, কারণ মানুষের মন তাদের নিজস্ব শ্রেষ্ঠত্বে নিবিষ্ট এবং তারা তাদের জ্ঞানে ঈশ্বরকে ধরে রাখতে পছন্দ করে না। রোম অভ্রান্ততার দাবি করে, আর প্রোটেস্ট্যান্টরাও একই পথে চলছে। তারা সত্য অনুসন্ধান করতে এবং আলো থেকে আরও বৃহত্তর আলোর দিকে অগ্রসর হতে আগ্রহী নয়। তারা পক্ষপাতের প্রাচীর তুলে নিজেদের ঘিরে ফেলে এবং প্রতারিত হতে ও অন্যদের প্রতারিত করতে ইচ্ছুক বলেই মনে হয়।
কিন্তু গির্জাগুলির মনোভাব নিরুৎসাহজনক হলেও হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ঈশ্বরের এমন এক জনগোষ্ঠী আছে যারা তার সত্যের প্রতি তাদের বিশ্বস্ততা রক্ষা করবে, যারা বাইবেল এবং কেবলমাত্র বাইবেলকেই তাদের বিশ্বাস ও মতবাদের মানদণ্ড করবে, যারা মানদণ্ডকে উচ্চে তুলে ধরবে এবং সেই পতাকা উঁচু করে ধরবে যাতে লেখা আছে ঈশ্বরের আদেশসমূহ এবং যীশুর বিশ্বাস। তারা বিশুদ্ধ সুসমাচারকে মূল্য দেবে এবং তাদের বিশ্বাস ও মতবাদের ভিত্তি হিসেবে বাইবেলকে স্থাপন করবে।
এমন এক সময়ে যখন মানুষেরা সেনাবাহিনীর প্রভুর আইনকে পরিত্যাগ করছে, দাউদের প্রার্থনা প্রযোজ্য, হে প্রভু, তোমার কাজ করার সময় হয়েছে, কারণ তারা তোমার আইনকে বাতিল করে দিয়েছে। আমরা এমন এক সময়ের দিকে এগোচ্ছি যখন ঈশ্বরের আইনের ওপর প্রায় সর্বজনীন তাচ্ছিল্য বর্ষিত হবে এবং ঈশ্বরের আজ্ঞা পালনকারী জনগণ কঠোর পরীক্ষার সম্মুখীন হবে, কিন্তু অন্যেরা যখন এর বাধ্যতামূলক দাবিকে দেখে না ও উপলব্ধি করে না, তখন কি তারা যিহোবার আইনের প্রতি নিজেদের শ্রদ্ধা হারাবে? দাউদের মতো ঈশ্বরের আজ্ঞা পালনকারী জনগণ যেন ঈশ্বরের আইনকে তত বেশি সম্মান করে যত বেশি মানুষ তা পরিত্যাগ করে এবং এর ওপর অসম্মান ও তাচ্ছিল্য বর্ষণ করে। সায়েন্স অফ দ্য টাইমস, ১৯ ফেব্রুয়ারি ১৮৯৪।
লাওদিকিয়ান সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের একজন নেতার দ্বারা খ্রিস্টবিরোধীকে সোনার পদক দেওয়ার দুই বছর আগে ১৯৭৫ সালে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। EEOCV প্যাসিফিক প্রেস পাবলিশিং অ্যাসোসিয়েশন, মামলা নং C-74-2025-CBR, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের জেলা আদালতে, যেখানে ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশন EEOC দুই নারী কর্মচারী মেরি কেই সিলভার, একজন প্রাক্তন সম্পাদক যিনি মামলার সময়ের মধ্যে প্রতিষ্ঠান ছেড়ে গিয়েছিলেন, এবং লর্না টোবোলার এর পক্ষে চার্চের প্রকাশনা সংস্থার বিরুদ্ধে বেতন ও সুবিধায় লিঙ্গভিত্তিক বৈষম্যের অভিযোগে মামলা করে। চার্চটি ধর্মীয় অব্যাহতির বিধান উল্লেখ করে এবং তার শাসন কাঠামো নিয়ে আলোচনা করে, আংশিকভাবে তার প্রথাগুলোর পক্ষে সাফাই দেয়।
১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি তারিখের একটি শপথপত্রে আদালতে দাখিল করা এক প্রতিরক্ষা সংক্ষিপ্ত সারের অংশ নীল সি উইলসন, তখন গির্জার নর্থ আমেরিকান ডিভিশনের সভাপতি এবং পরে ১৯৯৩ সময়ে জেনারেল কনফারেন্সের সভাপতি, রোমান ক্যাথলিক ধর্ম সম্পর্কে গির্জার ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য দেন। উক্ত বিবৃতি দেওয়া হয়েছিল পোপীয় ব্যবস্থার অনুরূপ একটি হায়ারার্কি গির্জায় রয়েছে এমন বর্ণনার বিরুদ্ধে যুক্তি উপস্থাপনের প্রেক্ষাপটে। প্রাসঙ্গিক পূর্ণ উদ্ধৃতিটি হল
যদিও সত্য যে সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের ইতিহাসে এমন এক সময় ছিল যখন ওই সম্প্রদায়টি স্পষ্টভাবে রোমান ক্যাথলিক বিরোধী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিল এবং হায়ারার্কি শব্দটি গির্জা শাসনের পোপীয় রূপকে বোঝাতে অবমাননামূলক অর্থে ব্যবহৃত হতো, তবু গির্জার সেই মনোভাব আসলে ছিল কিছুই না, শুধু এই শতাব্দীর শুরুর দিকে এবং গত শতাব্দীর শেষ ভাগে রক্ষণশীল প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়গুলোর মধ্যে বিদ্যমান ব্যাপক পোপ বিরোধিতার এক প্রকাশ, আর যা এখন সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ এর ক্ষেত্রে ইতিহাসের আবর্জনার স্তূপে নিক্ষিপ্ত হয়েছে।
এটি গির্জার ঐতিহ্যগত ভবিষ্যৎবাণীমূলক ব্যাখ্যা থেকে সরে যাওয়ার প্রতিফলন, যা প্রকাশিত বাক্যে পোপতন্ত্রকে পশু বা খ্রিস্টবিরোধী হিসেবে চিহ্নিত করেছিল। গির্জার ভেতরে ও বাইরে সমালোচকেরা একে আধুনিক একুমেনিজম বা আইনি প্রতিরক্ষার সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য সেই ক্যাথলিক বিরোধী অবস্থানকে খাটো করা বা পরিত্যাগ করা হিসেবে ব্যাখ্যা করেছেন। উইলসন ১৯৯৫ সালে গির্জার বিভিন্ন বিভাগের প্রেসিডেন্টদের কার্ডিনাল হিসেবে চিহ্নিত করেছিলেন যখন তিনি বলেছিলেন, সুদূর পূর্বের কোনো দেশ থেকেই কোনো কার্ডিনাল নেই, তবে আফ্রিকা থেকে সম্ভবত দুইজন কার্ডিনাল থাকবে। সিস্টার হোয়াইট বলেছেন যে গির্জা পোপের সঙ্গে নিজের দূরত্ব কমিয়ে দেয় সেটি এক আধ্যাত্মিকভাবে অধপতিত গির্জা। তৃতীয় প্রজন্মের আপোষকে ইজেকিয়েলের অষ্টম অধ্যায়ে তাম্মুজের জন্য কান্নাকাটি হিসেবে এবং পারগামোসের আপোষের মাধ্যমেও উপস্থাপিত করা হয়েছে। ১৮৬৩ থেকে ১৮৭৮ পর্যন্ত প্রথম প্রজন্মটি এফেসুসের গির্জাকে উপস্থাপন করেছিল, একটি গির্জা যা তার প্রথম প্রেম হারিয়েছিল, আর মিলারাইট আন্দোলনের প্রথম প্রেম ছিল ভবিষ্যৎবাণীমূলক বার্তা, এবং সেই ভবিষ্যৎবাণীমূলক বার্তার প্রথম অধ্যায় ছিল সাত গুণ, যা ১৮৬৩ সালের পাশে সরিয়ে রাখা হয়েছিল। ১৮৮৮ থেকে ৮৯ সালের মধ্যে স্মির্না ও ইজেকিয়েলের গুপ্ত কক্ষসমূহ দ্বারা প্রতিনিধিত্ব করা দ্বিতীয় প্রজন্ম ১৯১৫ সালে সিস্টার হোয়াইটকে চিরনিদ্রায় শায়িত করা হলে ভবিষ্যৎবাণীর আত্মার মৃত্যু প্রত্যক্ষ করেছিল। চারটি প্রজন্মের বিষয়ে আরও বিস্তারিত সাক্ষ্য সম্পূর্ণ করতে প্রয়োজন, কিন্তু কীভাবে একটি ধর্মত্যাগী জনগোষ্ঠী এলেন হোয়াইটের রচনাবলী নিষিদ্ধ ঘোষণা করতে পারে বা কীভাবে তারা সপ্তাহের প্রথম দিনটিকে গ্রহণযোগ্য হিসেবে প্রচার করতে পারে তা পূর্ণভাবে অনুধাবন করার জন্য ধারাবাহিক বিদ্রোহটি বোঝা আবশ্যক। জিহুদাস জিরুসালেমে এই জাতিকে শাসন করে এমন এফ্রাইমের মাতালদের সঙ্গে কাজ করে এবং যারা জিরুসালেমকে শাসন করে ও সূর্যকে প্রণাম করে তারা সানহেদ্রিন দ্বারা প্রতিনিধিত্ব করা হয়।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
যারা নিজেদের ঈশ্বরের সন্তান বলে দাবি করে তাদের মধ্যে কত কম ধৈর্য প্রকাশ পেয়েছে, কত তিক্ত কথা বলা হয়েছে, আমাদের বিশ্বাসের নয় এমন লোকদের বিরুদ্ধে কত নিন্দা উচ্চারিত হয়েছে। অনেকেই অন্য গির্জার লোকদের মহাপাপী বলে মনে করেছে, অথচ প্রভু তাদের এভাবে দেখেন না। যারা অন্য গির্জার সদস্যদের এভাবে দেখে তাদের উচিত ঈশ্বরের পরাক্রমশালী হাতের নিচে নিজেদের নম্র করা। যাদের তারা দোষারোপ করে তারা হয়তো অল্প আলো, অল্প সুযোগ ও সুবিধা পেয়েছে। যদি তারা সেই আলো পেত যা আমাদের গির্জাগুলোর বহু সদস্য পেয়েছে, তবে তারা অনেক বেশি দ্রুত অগ্রসর হতে পারত এবং পৃথিবীর সামনে তাদের বিশ্বাসকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারত। যারা তাদের আলো নিয়ে গর্ব করে তবু তাতে চলতে ব্যর্থ হয় তাদের সম্পর্কে খ্রিস্ট বলেন, কিন্তু আমি তোমাদের বলছি, বিচারের দিনে তায়ের ও সিদনের পক্ষে তোমাদের চেয়ে সহনীয় হবে। আর তুমি কাফর নাহু সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টরা, যারা অনেক আলো পেয়েছে, যে বিশেষাধিকারের বিচারে স্বর্গ পর্যন্ত উন্নীত হয়েছ, তুমি নরকে নামিয়ে আনা হবে, কারণ তোমার মধ্যে যে পরাক্রমশালী কাজগুলো হয়েছে যদি সেগুলো সদমে করা হতো তবে তা আজ পর্যন্ত টিকে থাকত। কিন্তু আমি তোমাদের বলছি, বিচারের দিনে সদম দেশের পক্ষে তোমার চেয়ে তা আরও সহনীয় হবে। সেই সময় যীশু উত্তর দিয়ে বললেন, হে পিতা, স্বর্গ ও পৃথিবীর প্রভু, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি এই বিষয়গুলো জ্ঞানী ও বিচক্ষণদের নিজেদের ধারণায় কাছ থেকে লুকিয়েছ এবং সেগুলো শিশুদের কাছে প্রকাশ করেছ।
আর এখন তোমরা এই সব কাজ করেছ বলে প্রভু বলেন, আমি তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, ভোরবেলা উঠে কথা বলেছিলাম, তবু তোমরা শোনোনি, আমি তোমাদের ডেকেছিলাম কিন্তু তোমরা জবাব দাওনি, অতএব আমি এই গৃহের প্রতি যা আমার নামে ডাকা হয়, যার ওপর তোমরা ভরসা কর, এবং সেই স্থানটির প্রতি যা আমি তোমাদের ও তোমাদের পিতৃপুরুষদের দিয়েছি, শিলোহের সঙ্গে যেমন করেছি তেমনই করব,
এবং আমি তোমাদের আমার সম্মুখ থেকে নিক্ষেপ করব, যেমন আমি তোমাদের সকল ভ্রাতৃগণকে এমনকি ইফ্রাইমের সমুদয় বংশকেও নিক্ষেপ করেছ।
প্রভু আমাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ প্রতিষ্ঠা করেছেন এবং সেগুলি পরিচালিত হওয়া উচিত জাগতিক প্রতিষ্ঠানগুলির মতো নয়, বরং ঈশ্বরের বিধান অনুযায়ী সেগুলি তার মহিমাকেই একান্ত লক্ষ্য রেখে পরিচালিত হতে হবে, যেন সকল উপায়ে নাশপ্রায় আত্মারা উদ্ধার পায়। ঈশ্বরের লোকদের কাছে আত্মার সাক্ষ্যসমূহ এসেছে, তবু অনেকে তিরস্কার, সতর্কবাণী ও পরামর্শের প্রতি কর্ণপাত করেনি।
এখন এই কথা শোনো, হে মূর্খ ও বোধশূন্য প্রজা, যাদের চোখ আছে তবু দেখে না, যাদের কান আছে তবু শোনে না, তো মরা কি আমাকে ভয় কর না? প্রভু বলেন, তোমরা কি আমার উপস্থিতিতে কাঁপবে না? আমি যে সমুদ্রের জন্য সীমানা হিসেবে বালুকে এক চিরস্থায়ী বিধান দ্বারা স্থাপন করেছি, যাতে তা অতিক্রম করা না যায়, আর তার তরঙ্গগুলি যতই ছটফট করুক তবু তারা জয়লাভ করতে পারে না, তারা যতই গর্জন করুক তবু তারা তা অতিক্রম করতে পারে না। কিন্তু এই জাতির একটি বিদ্রোহী ও অবাধ্য হৃদয় আছে, তারা বিদ্রোহ করেছে এবং সরে গেছে, তারা তাদের হৃদয়ে বলে না, এখন আমরা আমাদের ঈশ্বর প্রভুকে ভয় করি, যিনি নিজ সময় প্রথম ও শেষ বৃষ্টি দেন, তিনি আমাদের জন্য ফসল কাটার নির্দিষ্ট সপ্তাহগুলি ধরে রাখেন। তোমাদের অন্যায় এই সবকে দূরে ঠেলে দিয়েছে, আর তোমাদের পাপ তোমাদের থেকে মঙ্গলকে আটকে রেখেছে। তারা বিচার করে না, পিতৃহীনের মামলাও না, তবু তারা সমৃদ্ধ হয়, আর অভাবগ্রস্তের অধিকারের বিচারও করে না। আমি কি এই সবের জন্য শাস্তি দেব না? প্রভু বলেন, এমন একটি জাতির বিরুদ্ধে আমার প্রাণ কি প্রতিশোধ নেবে না?
প্রভুকে কি বলতে বাধ্য হতে হবে, এই জাতির জন্য তুমি প্রার্থনা করো না, তাদের জন্য কান্না বা প্রার্থনা তুলো না, আমার কাছে কোনো মধ্যস্থতাও করো না, কারণ আমি তোমার কথা শুনব না। অতবে বৃষ্টিধারা আটকে রাখা হয়েছে এবং শেষ বর্ষা হয়নি, তুমি কি এখন থেকে আমাকে ডাকবে না? আমার পিতা, তুমি তো আমার যৌবনের পথপ্রদর্শক। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 1 আগস্ট 1893।